শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা 12টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
করোনা আতঙ্কে বাংলাদেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে মিজোরাম।
রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেছে দেশটির একটি উচ্চ আদালত।
আরও রয়েছে বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমের সাক্ষাৎকার।
আমি মনে করি যে কোনো গণতন্ত্রে একটি শক্তিশালী বিরোধী দল থাকা প্রয়োজন।
তবে প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবির উদ্দিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ মঙ্গলবার চীনের উহান শহর পরিদর্শনে যান। ওই শহর থেকেই প্রথম করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল এবং তারপর থেকে নিয়ে পর্যন্ত এই প্রথম শি জিনপিং শহরটি সফরে গেলেন। সফরকালে তাঁর চিকিৎসাকর্মীদের সঙ্গে এবং রোগাক্রান্তদের সঙ্গে কথাবার্তা বলার কথা ছিল বলে চীনের রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যমের প্রচারিত খবরাখবরে উল্লেখ করা হয়। ইতিমধ্যে আজ মঙ্গলবার শহরটিতে নতুন করে আরও 19 ব্যক্তির করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যে চীনে সংক্রমিতদের প্রায় 70% আরোগ্য লাভ করেছেন বলে বলা হচ্ছে। ইটালিতে 9000 লোকের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে, ওখানে মৃত্যু হয়েছে প্রায় 460 জনের। ইরানে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে আরও 54 ব্যক্তির, এ নিয়ে ওখানে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এ পর্যন্ত 291। বেজিংয়ের অ্যামচ্যাম আমেরিকান চেম্বার অফ কমার্স সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গিয়েছে, গেল বছর চীনে আমেরিকান ব্যবসা বাণিজ্য বেশ কিছুটা সংকটের মধ্যে দিয়েই এগিয়েছে। রেকর্ড মাত্রায় রাজস্ব হ্রাস পেয়েছে, লভ্যাংশ কমেছে। এই হিসেব পরিসংখ্যান সন্নিবেশিত হয় গেল বছরের শেষের দিকে। জানুয়ারির প্রথম পর্যায়ের হিসেব বা করোনা ভাইরাস পরবর্তী সংখ্যা এতে সন্নিবেশিত করা হয়নি। ইতিমধ্যে এখানে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্প আজ কংগ্রেসের নেতৃবর্গের সঙ্গে বৈঠকে মিলিত হচ্ছেন। বেতন কর হ্রাস এবং সে সঙ্গে করোনা ভাইরাস আঘাতজনিত কারণে আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ বা ব্যবসা বাণিজ্যের জন্যে মোটা অঙ্কে অর্থ সহায়তা প্রদানের বিষয়সমূহ আলোচনার জন্যে। ইতিমধ্যে স্টক মার্কেটে দরপড়তি দেখা গিয়েছে গতকাল সোমবার। করোনা ভাইরাসের কারণে তেলের মূল্যেও সংকট দেখা দিয়েছে। এসব নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনা করছেন অর্থমন্ত্রী স্টিভেন ম্যানুচিন এবং অন্যান্যদের সঙ্গে। জাপান সরকারের কর্মকর্তারা অলিম্পিক মন্ত্রীসহ প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, 2020 অলিম্পিক ক্রীড়ানুষ্ঠান করোনা ভাইরাসের প্রকোপ সত্ত্বেও যথারীতি অনুষ্ঠিত হবে। জাপান এই অলিম্পিককে 2011 পারমাণবিক বিপর্যয় এবং সুনামি আঘাতের স্মরণে রিকভারি অলিম্পিক্স অ্যান্ড প্যারালিম্পিক্স রূপে চিহ্নিত করেছে। জাপান নিশ্চিতভাবেই স্থির করেছে অলিম্পিক ক্রীড়ানুষ্ঠান যথারীতিই অনুষ্ঠিত হবে এবং তা বাতিল হবে বা মুলতবি হবে এরকমের কোনো আলোচনা হয়নি বলে ইকোনমিক রিভাইটালাইজেশন মিনিস্টার উল্লেখ করেছেন। ভারতে আজ মঙ্গলবার রং ছিটিয়ে পানি ছড়িয়ে বসন্তকালীন হোলি উৎসব উদযাপিত হল। তবে এবছরের উৎসব আগের মতো অত হৈহুল্লোড় করে উৎসবমুখর পরিবেশে পালন করা যায়নি। করোনা ভাইরাসের আশঙ্কার মাঝে এ উৎসব কিছুটা যেন স্তিমিতভাবেই পালিত হয়ে গেল এবারে। উত্তর ভারতে বেশিরভাগ অংশেই হোলি উদযাপিত হয়েছে বেশ মুখর পরিবেশেই। তবে রাজধানী নতুন দিল্লিতে অনেকটাই ওই কোভিড-19 সংক্রমণ সারা দেশে 47 সংখ্যায় গিয়ে পৌঁছনোয় বেশ কিছুটা ঢিমে তালি পালিত হতে দেখা যায়। বসন্তের আগমনে এ হোলি উৎসব রঙের উৎসব প্রতিবছরই ভারতে, নেপালে এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও খুবই উৎসাহ উদ্দীপনার মাঝেই পালিত হয়ে থাকে। এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় লিখেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রকাশ্যে জনসমক্ষে হোলি উৎসবে অংশ তিনি নিচ্ছেন না। বাংলাদেশের একটি উচ্চ আদালত জয় বাংলাকে দেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেছে। এর উপরে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
মঙ্গলবার ঢাকায় হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত একটি রিট আবেদনের নিষ্পত্তি করে দেয়া রায়ে আদালত এই ঘোষণা দিয়ে বলেছে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বস্তরের রাষ্ট্রীয় অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দিতে হবে। জাতীয় দিবসগুলোর উপযুক্ত ক্ষেত্রে সাংবিধানিক পদাধিকারী ও রাষ্ট্রীয় সকল কর্মকর্তা সরকারি অনুষ্ঠানে বক্তব্য শেষে যাতে জয় বাংলা স্লোগান দেন এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এসেম্বলি শেষে ছাত্র শিক্ষকেরা যাতে জয় বাংলা স্লোগান উচ্চারণ করেন সেজন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে। এ প্রসঙ্গে রাষ্ট্রের আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার সাংবাদিকদের বলেন,
মুক্তিযুদ্ধে যেভাবে জাতিকে জয় বাংলা স্লোগান ঐক্যবদ্ধ করেছে এর গুরুত্ব তাৎপর্য একটুও কমে নাই।
আদালত আগামী 3 মাসের মধ্যে এ রায় বাস্তবায়ন করে সরকারকে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। ভারতের রাজ্য মিজোরাম করোনা আতঙ্কে বাংলাদেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে, জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টে।
ভারতের এই রাজ্যটির সঙ্গে বাংলাদেশের রয়েছে 318 কিলোমিটার সীমান্ত। মিয়ানমারের সঙ্গেও সীমান্ত বন্ধ করে দিয়েছে রাজ্যটি। মিজোরামের সঙ্গে মিয়ানমারের রয়েছে 510 কিলোমিটার সীমান্ত। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে করোনায় নতুন কোনো আক্রান্ত রোগী নেই, তবে 8 জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। কোয়ারেন্টিনে 4 জনকে মঙ্গলবার সৌদি আরব থেকে আসা একটি ফ্লাইটে এক দম্পতিকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দম্পতির শ্বাসকষ্ট হচ্ছিল, সৌদি আরবে চিকিৎসা করে কোনো লাভ হয়নি। করোনার কারণে বিরোধী বিএনপি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধনের কর্মসূচি স্থগিত করেছে। পশ্চিমবঙ্গের সব সীমান্ত চেকপোস্টে যাত্রীদের শারীরিক পরীক্ষা করা হচ্ছে। রাজবাড়িতে ইতালি ফেরত পিতা পুত্রকে পর্যবেক্ষণে রেখেছে স্থানীয় প্রশাসন। আখাউড়া সীমান্তে শরীরে তাপমাত্রা বেশি থাকায় একজন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি করোনা ভাইরাসের কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান 2 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণার দাবি জানিয়েছে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে। শুনুন আমির খসরুর রিপোর্ট, ঢাকা থেকে পাঠানো।
মঙ্গলবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার বরং ব্যস্ত ছিল মুজিববর্ষ পালনের ডামাডোলে।
করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য যে প্রাক প্রস্তুতির প্রয়োজন ছিল তাতে ব্যর্থ হয়েছে সরকার। মুজিববর্ষ পালনের ডামাডোলে জনস্বার্থ অবহেলা করে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।
গত বেশ কয়েকদিন ওই শঙ্কার কথা বলা হলেও সরকারের কোনো উদ্যোগ ছিল না, এবং অভিযোগ করে বিএনপি মহাসচিব সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান 2 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণার দাবি জানিয়েছেন। বিএনপি করোনা ভাইরাসের কারণে বুধবার তাদের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি বাতিল ঘোষণা করেছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে।
ওদের নিজেদের ঝুঁকি এবং আমাদের দেশের জনগণের ঝুঁকির কথা চিন্তা করে এই জন্য তাদের আমরা জানিয়ে দিয়েছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি অতিথিদের চিঠি দিয়ে সার্বিক পরিস্থিতি আগেই জানানো হয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
করোনা ভাইরাসের আতঙ্কে ইরানে আটকে পড়া 58 ভারতীয় তীর্থযাত্রীকে দেশে ফিরিয়ে নিয়েছে ভারত, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
বিদেশ মন্ত্রকের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে তাদের নিয়ে গাজিয়াবাদের ঘাটিতে নামে 22 নার C-17 গ্লোব মাস্টার বিমান। তবে দেশে ফিরে এলেই এখনই নিজ নিজ বাড়িতে ফিরতে পারবেন না ওই তীর্থযাত্রীরা। আগামী কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাদের। ইরানে ভারতীয় দূতাবাস এবং সেখানে কর্মরত ভারতীয় মেডিকেল টিমকে ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন টুইটারে এস জয়শঙ্কর লেখেন, 22 সেনার বিমান ফিরেছে, অভিযান সফল হয়েছে, পরবর্তী অভিযানের প্রস্তুতি চলছে। ইরানে ভারতীয় দূতাবাস এবং সেখানে কর্মরত ভারতীয় মেডিকেল টিমের জন্য এই উদ্ধার কাজ সফল হয়েছে বলে জানিয়েছেন এস জয়শঙ্কর। পরমাশিস ঘোষটায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
চীনের দক্ষিণ পূর্বাঞ্চলে যে একটি হোটেল ভবন করোনা ভাইরাস আক্রান্তদের কোয়ারেন্টিন আবাস রূপে ব্যবহার করা হচ্ছিল সেটি ধসে পড়ায় যারা মারা গেলেন সে তাঁদের সংখ্যা এখন দ্বিগুণ বেড়ে হয়েছে 20। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, প্রস্তাবিত সাংবিধানিক যে সংশোধনীর আওতায় তাঁকে আর 1 মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ দেওয়া যেতে পারে বলে বলা হচ্ছে, সে প্রস্তাবের সঙ্গে তিনি সহমত পোষণ করেন। তবে এটা তখনই বলবৎ হবে যদি কিনা সাংবিধানিক আদালত এটাতে অনুমোদন দেয়। বর্তমান ব্যবস্থায় কোনো প্রেসিডেন্ট 6 বছর মেয়াদে পরপর 2 বারই প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করতে পারেন। পুতিনের বয়স এখন 67 বছর, তার দ্বিতীয় মেয়াদ শেষ হবার কথা 2024। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হচ্ছে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্সে, এবং একই সাথে সরাসরি আপনারা আমাদের দেখতে পারছেন আমাদের ভিওএ বাংলা ফেসবুক ফ্যান পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে। করোনা ভাইরাস আতঙ্কে এখন সারা বিশ্বের মানুষ। চীন থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ইউরোপের ইটালিতে করোনা সংক্রমণের অবস্থা খানিকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ছড়িয়েছে আমেরিকা, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়াতেও। এসব নিয়ে মিরিয়ামা দিয়ালারের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবিনা চৌধুরী। হ্যাঁ, করোনা ভাইরাস আতঙ্কে সত্যি এখন গোটা বিশ্ব, বিশ্বব্যাপী মানুষ ভীত সন্ত্রস্ত আতঙ্কিত। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস এখন আতঙ্কিত করে তুলেছে এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা সব দেশের মানুষ। ইটালিতে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। ইটালির মোট জনসংখ্যার প্রায় বেশিরভাগই এখন কড়া ভ্রমণ নিষেধাজ্ঞা সহ নানান রকম নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। যুক্তরাষ্ট্রেও করোনা ছড়িয়ে পড়েছে দ্রুত হারে। 34টি রাজ্যের প্রায় 600 আমেরিকান করোনায় আক্রান্ত, মারা গেছেন ইতিমধ্যে 22 জন। অপরদিকে চীন, যেখান থেকে এই প্রাণঘাতী ভাইরাসের শুরু হয়েছিল, সেখানকার মানুষ অনেকটা ঘুরে দাঁড়িয়েছেন। করোনা ভাইরাস বেশ নিয়ন্ত্রণে এসেছে চীনে, মানুষ ক্রমেই কাজকর্ম শুরু করছেন চীনে। আমাদের সহকর্মী মারিয়ামা দিয়ালা তার এক রিপোর্টে জানান, করোনার ভয়াবহতার কারণে উত্তর ইটালিতে 16 মিলিয়ন মানুষ প্রথম অবস্থায় গৃহবন্দী অবস্থায় রয়েছেন, এরপর গোটা ইটালি লকডাউনের অবস্থার মধ্যে রয়েছে। ইটালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে উত্তর ইটালিতে ভ্রমণ নিষেধাজ্ঞা সহ নানান নিষেধাজ্ঞা জারি করেছেন। সেখানকার সিনেমা হল, থিয়েটার, জাদুঘর সহ সব রকমের পাবলিক প্লেস বন্ধ ঘোষণা করা হয়েছে। কন্টের বক্তব্য। ইউরোপে সবচেয়ে করোনা আক্রান্ত দেশ এখন ইটালি। করোনা ভাইরাস ছড়িয়েছে 25% হারে ইটালির বিভিন্ন স্থানে। এ যাবৎ ইটালিতে করোনায় মারা গেছেন 460 জনেরও বেশি। ইটালিয়ানরা করোনা এড়িয়ে চলতে প্রাত্যহিক জীবনে পরিবর্তন এনেছেন। রোমের এই অধিবাসী মনিকা মাসি তাদের একজন।
I have a child, so obviously I do not take him with me to the supermarket for shopping. I go there alone and I always
বলছিলেন, আমার ছোট্ট বাচ্চা রয়েছে এবং তাকে নিয়ে এই অবস্থায় আমি বাইরে যাই না, বাজারে বা সুপারমার্কেটে গেলে একাই যাই, সঙ্গে সর্বক্ষণই জীবাণুমুক্ত করার উপাদান অর্থাৎ হ্যান্ড স্যানিটাইজার রাখি। ট্যাক্সি ড্রাইভার পিয়েত্রো ফ্রিগোসের বক্তব্য।
When these things happen, people are afraid.
মানুষ কি কারণে যেন ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আমি ইতিবাচক থাকতে চাই। ইউরোপের অন্যান্য স্থানের মধ্যে ব্রিটেনে করোনা বাড়ছে 30% হারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অবশ্য বলেছেন, ভয় পাবার কিছু নেই, আমরা করোনা নিয়ন্ত্রণেই রেখেছি। বরিস জনসন, বলছিলেন, আমরা করোনা মহামারী নিয়ন্ত্রণ পর্যায়ে রেখেছি, দেখছি বিশ্বের অন্যত্র কোথায় কিভাবে তারা এর নিয়ন্ত্রণ করছেন। আমাদের বিজ্ঞানীরা করোনা প্রতিরোধ নিয়ে অনবরত কাজ করে চলেছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পোর্ট অফ ওকল্যান্ডে 11 একর জায়গা জুড়ে গ্র্যান্ড প্রিন্সেস ক্রুজ জাহাজের যাত্রীদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে। ওই জাহাজের 21 জন যাত্রী করোনা আক্রান্ত হবার খবর পাওয়া গেছে বলে তাদেরকে একত্রে আলাদা করে রাখা হচ্ছে। ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউসম বলেন, এতে অনেক সুবিধা পাওয়া যাবে। কিছু যাত্রীকে ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং জর্জিয়ার সেনাঘাঁটিতে স্থানান্তর করা হবে। তাদেরকে কোভিড-19 পরীক্ষার পর কোয়ারেন্টিন করা হবে। ওই জাহাজের যাত্রী সিন বয়েলের মন্তব্য। সিন বলছিলেন, এখানে অপেক্ষার সময়টাই বেশ বিরক্তিকর এবং কঠিন সময়। এরপর আরও 2 সপ্তাহ আমাদের কোয়ারেন্টিন করে রাখা হবে, ভাবতেই খারাপ লাগছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে প্যান্ডেমিক বা পৃথিবী জুড়ে মহামারী না বললেও তার কাছাকাছি অবস্থায় রয়েছে এমন মন্তব্য করেছেন হুয়ের মহাপরিচালক টেড্রস আধানম।
Now that the virus has a foothold in so many countries, the threat of a pandemic has become...
বলছিলেন, এখন এই ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে মহামারীর মতোই ছড়িয়ে পড়েছে, ফলে প্যান্ডেমিক বাস্তবিক অর্থে বলাই যায়। এদিকে চীন করোনার প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, দৈনিক এখন 40 বা তার কিছু বেশি নতুন করে করোনা রোগী শনাক্ত হচ্ছে সেখানে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং কথা বলেন।
In Hubei, no new confirmed cases were reported outside Wuhan for 4
বলছিলেন, হুবেইতে নতুন কোনো রোগী পাওয়া যায়নি, বাইরে থেকে আসা দুই একজন করোনা আক্রান্ত পাওয়া গেছে এখানে। উহানে দুদিনে 50-এরও বেশি কম করোনা রোগী শনাক্ত হয়েছে।
ইতালি এখন সম্পূর্ণ লকডাউনের আওতায় রয়েছে, প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছেন সঞ্জনা ফিরোজ।
দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন ইতালি এক ধরনের লকডাউনের মধ্যে রয়েছে। সেখানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় 8,000 এবং সেখানে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই। এমন পরিস্থিতিতে ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা কেমন আছেন তাদের খবরাখবর নিতে আমরা যোগাযোগ করি রিয়েতি রোমে বসবাসরত আখি সীমা কাউসারের সঙ্গে এবং সিসিলিতে বসবাসরত বাবুল আহমেদ খানের সঙ্গে। আখি সীমা কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে পুরো ইতালি তো এক প্রকার লকডাউনের মধ্যে আছে, আপনি চারপাশে কি অবস্থা দেখছেন?
আসলে আমি গতকালকে বাংলাদেশ থেকে এসেছি। আমি বাংলাদেশ থেকে আসার পরে আমি যে নিউজগুলো গত রাত থেকে পর্যন্ত আমি শুনেছি, যেমন সকালে যেটা শুনলাম আপডেট, সেখানে আপনার এই দেশের সরকার টোটাল রেড অ্যালার্ট জারি করেছে এবং বলেছে যে প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে না বের হয়।
আপনি বললেন যে আপনি গতকাল বাংলাদেশ থেকে ইতালি ফেরত গেছেন,
তো
এই লকডাউনের মধ্যে আপনি কিভাবে, এয়ারপোর্টে কোনো ধরনের প্রশ্ন কি আপনাকে করা হয়নি বা কোনো কোয়ারেন্টাইনে রাখার ব্যাপারে কিছু বলা হয়েছে কিনা?
তো পরশুদিন আমি যখন বাংলাদেশ থেকে বাংলাদেশ এয়ারপোর্টে যাই, সেখান থেকে ইতালি এয়ারপোর্টে নামা পর্যন্ত ধোঁয়ার মতো একটা জিনিস দিয়ে মানুষকে প্লেন থেকে নামার পরে দূষণমুক্ত করা হচ্ছে। নানান রকম আমরা শুনতে পাচ্ছি যে মেশিন দিয়ে শরীরে কিছু আছে নাকি সেটা স্ক্যানিং করা হচ্ছে, কিন্তু যেটা বাস্তব সত্য আমি বাংলাদেশেও এই ধরনের কিছু দেখতে পাইনি, আমি কাতারেও দেখতে পাইনি, আমি ইতালিতেও দেখতে পাইনি। মানে আমার, আমি যেটা চোখে দেখেছি, আগে যেরকম নর্মাল আমরা প্লেন থেকে নেমে আমরা এয়ারপোর্টে গিয়ে আমাদের লাগেজ ব্যাগেজ ওরা যা যা স্ক্যানিং এ দেওয়ার দরকার তা দিয়েছি, আমরা নর্মাল ওভাবে বেরিয়ে আসছি।
আপনি যে শহরে আছেন সেই শহরের কর্তা ব্যক্তি যারা আছেন তাদের মারফত কি আপনার কাছে কোনো ধরনের বার্তা এসেছে যে আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না?
আমাদের ঘরে ঘরে অর্থাৎ এখানকার হসপিটাল থেকে একটা টিম আসবে, আমাদের ঘর প্রত্যেকটা ঘরে সবাইকে মেপে নিয়ে একটা নোটিশ দিয়ে, মানে একটা ফর্ম দিয়ে যাবে, এই ফর্মটা ফিল আপ করে ওদেরকে পূরণ করতে হবে, মানে দিতে হবে। অর্থাৎ আমার, ওরা টোটাল ডিটেলস আমাকে দিবে এটা, এবং আমার হাজবেন্ডের জন্য যেহেতু সে বিজনেস করে এবং বিভিন্ন মার্কেটে যাচ্ছে, সেহেতু এই ফর্মটা তার সাথে থাকতে হবে। এটা আগে আমরা ফর্ম ফিল আপ করে ওই হসপিটালে নিয়ে যেতে হবে, ওরা সেখানে দেখে ওখানে সিল মেরে দিবে। এটা যে সব সময় গাড়ি নিয়ে আসা যাওয়া করছে এখানে সেখানে, তার সাথে রাখতে হবে এই জিনিসটা।
বাবুল আহমেদ খান, আপনি ইতালির কোন জায়গায় রয়েছেন?
আমি ইতালির কাতানিয়া শহরে আছি, সিসিলির কাতানিয়া শহরে।
আপনি সেখানে কত বছর ধরে আছেন?
আমি প্রায় 2003 থেকে এখানে। আমি,
আপনি যখন ইতালিতে ঢুকলেন তখন কি কোনো স্ক্রিনিং করা হয়েছে কিনা?
হ্যাঁ, করা হয়েছে। মাথার মধ্যে একটা ই করে ট্যাগ দেয়, ওটা দেওয়ার পরে আর আমাকে ছেড়ে দিয়েছে।
আর এমনিতে এখন যেহেতু একটা লকডাউনের মধ্যে আছেন আপনারা, তো আপনি কি কাজে যেতে পারছেন?
এখন তো কাজকর্ম আমাদের এরকম নাই বললে চলে, কারণ সব কিছু ওরা রেগুলাম দিয়ে দিয়েছে, যে যেখানে আছেন সেখানে থাকেন, এই অবস্থায় আছি আমরা।
এবং আপনাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিভাবে আপনারা কেনাকাটা করছেন?
কিছু কিছু মার্কেট খোলা আছে, বুঝছেন।
আর এমনিতে আপনাদের কোনো ধরনের নির্দেশনা দেয়া হয়েছে কিনা যে যদি আপনাদের?
হ্যাঁ, আমাদের নির্দেশনা দেয়া হয়েছে, আপনার ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে, কোনো জনসমাগম বা কারোর সাথে মিশা নিষেধাজ্ঞা অনেক কিছুই বলা হয়েছে। আপনি যদি বিদেশে, আমি যদি দেশে যাই তখন আমাদের হেলথ সার্টিফিকেট নিতে হবে, এই ধরনের একটা কিছু আর কি, বুঝছেন? আমাদের হেলথ সার্টিফিকেট স্যার আমরা বের হতে পারবো না, এই ধরনের একটা ইনফরমেশন পাইছি আমরা, আমার ডাক্তারের কাছ থেকে নিতে হবে আর কি।
বাবুল আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বেসরকারি একটি নজরদারি সংস্থা ফ্রিডম হাউস বলেছে ভারতে গত এক বছরে গণতন্ত্রের অবক্ষয় হয়েছে। এ বিষয়ে আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন আসানুল হক।
ধন্যবাদ। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ফ্রিডম হাউস তাদের 2000 সালের রিপোর্টে বলছে যে ভারত গত এক বছরে গণতন্ত্রের অবক্ষয় ঘটেছে ভারতে। টেলিফোনে, সরাসরি টেলিফোনে রয়েছেন কলকাতায় দীপঙ্কর চক্রবর্তী। গত এক বছরে ভারতে যেগুলো ঘটেছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে এবং যে কারণে গণতন্ত্রের অবক্ষয়ের কথাটি বলা হয়েছে রিপোর্টে, সেই সম্পর্কে দীপঙ্কর দা আপনি একটু বলবেন বিস্তারিত?
হ্যাঁ, বিস্তারিত বলার হয়তো সময় হবে না, কিন্তু আমি মোটামুটি ভাবে বলছি যে প্রথম আকস্মিক পদক্ষেপটা হলো যে যখন গত বছরই যখন দ্বিতীয় বিজেপি সরকার মোদী, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতন ক্ষমতায় এলো, তখন অমিত শাহকে করা হলো স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ছিলেন দলের বিজেপির সর্বসাধারণ সম্পাদক, মানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তো তাকে বিজেপির সভাপতি করা হলো, এই সরি এ করা হলো, স্বরাষ্ট্রমন্ত্রী করা হলো। এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েই যেটা করলেন সেটা হলো কাশ্মীরের বিশেষ মর্যাদা 370 ধারা লোপ করে, এটা হলো গত বছর অগস্ট মাসের গোড়ায়, জম্মু কাশ্মীর বিশেষ মর্যাদা ছিল 370 ধারা অনুযায়ী, তার একটা সংবিধান সম্মত একটা মর্যাদা ছিল, সেটা লোপ করে তাকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হলো। একই সঙ্গে লাদাখকে, লাদাখ এটার মধ্যে ছিল, জম্মু কাশ্মীর ও লাদাখকে নিয়ে জম্মু কাশ্মীর ছিল, সেটাকে আলাদা করে আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হলো। এর আগে কিন্তু গোটা কাশ্মীর উপত্যকাকে আধাসামরিক বাহিনী আর পুলিশ দিয়ে পুরো মুড়ে ফেলা হয়েছিল। প্রতিটি প্রথম ও দ্বিতীয় সারির কাশ্মীরি নেতাকে বন্দী করে রাখা হয়েছে যাতে তারা কোনো প্রতিবাদ না জানাতে পারেন। গোটা রাজ্যে ইন্টারনেট ও মোবাইল কানেকশন বন্ধ করে দেওয়া হলো যাতে কেউ কোনো রকম বিক্ষোভের আয়োজন না করতে পারে। এর পরও যারা রাস্তায় নেমে কোন রকম বিক্ষোভ দেখিয়েছে তাদের নির্মমভাবে পুলিশ মারধর করে হাজতে আটকে রেখেছে। বৃদ্ধ ও শিশুরাও বাদ যায়নি, নেতা ও নেত্রীদের আজ পর্যন্ত ছাড়া হয়নি। 8 মাস হতে চললো তারা বন্দী জীবন যাপন করছেন বিনা কারণে, এটা হলো এক। এছাড়া ছিল সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ, যেটা হলো সেটাতে কিন্তু যাকে বলে লাস্ট স্ট্র অন ক্যামেলস ব্যাক, সেটা মানে একেবারে চতুর্দিকে আগুন জ্বলে উঠলো, বিক্ষোভ প্রতিবাদ মিছিল ইত্যাদি হলো এবং সেখানে তাদের ওপরও নির্মমভাবে মানে নিপীড়ন করে তাদের মুখ আটকানোর চেষ্টা করা হলো। এই দুটো এবং তারও কিছু আগে থেকে অসমে যে নাগরিক পঞ্জি সেইটা যেটা করা হয়েছে সেটা খুব সাধারণভাবে তো ব্যাপারটা ছিল না, তার থেকে বেশ কিছু লোক যারা বাদ গেছিল তাদের প্রায় বিনা কারণে এবং বিনা দোষে তাদের বন্দী জীবন যাপন করতে বাধ্য করা হলো, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হলো। এই কয়েকটা জিনিস সাংঘাতিক ভাবে গণতন্ত্রের অবক্ষয় ঘটিয়েছে বলে এই ফিট মনে করেছে আসান।
দীপঙ্কর দা, আমরা একটু ভারতীয় সাধারণ ভারতীয় নাগরিক যারা দেশে বা বিদেশে আছেন তাদের কারো বক্তব্য কি শুনতে পারি?
আসলে কি হয়েছে, মানে ভারতীয়দের মধ্যে দুটো পরিষ্কার ভাগ রয়েছে। একটা হচ্ছে যারা বিদেশ, বিশেষ করে যারা বিদেশে রয়েছেন, তারা কিন্তু মনে করছেন যে মোদী তো ঠিক কাজই করছে বা বিজেপি ঠিক কাজই করছে। আর যারা তাদের মধ্যে আবার একটা অংশ রয়েছেন যারা এটার প্রচন্ড নিন্দা করছেন, তারা খুব দুঃখিত যে ভারতের যে চিরাচরিত ধর্মনিরপেক্ষতা এবং উদারনৈতিক সহিষ্ণুতার নীতি সেটা থেকে বিচ্যুত হচ্ছে। এই একই জিনিস কিন্তু এই দেশের ভেতরেও রয়েছে। আমি একজনের কথা শোনাবো যার নাম সুতপা ঘোষ, তিনি আসলে ওয়াশিংটন ডিসিতেই থাকেন এবং তিনি আমার অনুরোধে এই সম্পর্কে বলতে রাজি হয়েছেন। উনি কি বলেন শোনা যাক।
আমি থাকি ইউএসএ তে, কিন্তু জন্মেছি, বড় হয়েছি এবং পড়াশোনা করে প্রথম ভাবতে শিখেছি কলকাতায়, অর্থাৎ ভারতবর্ষে। আমার নাগরিকত্ব গণতন্ত্র, তাই আজ আমি ক্ষুব্ধ, আতঙ্কিত আমার গণতান্ত্রিক বিপন্নতায়। গণতন্ত্রের মূল কথা হল রুলিং বাই দ্য পিপল, অর্থাৎ কিনা প্রত্যেক মানুষের অধিকার আছে তার দেশ, সমাজ, আইন কানুন নিয়ে মতামত দেবার। কিন্তু আজকের ভারতবর্ষে ভিন্ন মত পোষণ প্রশাসনের বিরুদ্ধে ইজ আনঅ্যাকসেপ্টেবল। প্রশাসনের কার্যকলাপের প্রতিবাদ করতে গেলে মারধর খাওয়া থেকে প্রাণ যাওয়াও সম্ভব। আমি জন্মেছি গান্ধীজির অহিংসা আন্দোলনের, ভারতের স্বাধীনতা অর্জনের কিছু বছর বাদে। বড় হয়েছি স্কুলে নকশাল আন্দোলনের ভয়াবহতার মধ্যে, তারপর কলেজ ইউনিভার্সিটির সময়ে যোগ দিয়েছি ইন্দিরা গান্ধীর অবৈধ এমার্জেন্সি আইনের বিরুদ্ধে প্রতিবাদে। সেই সময় আমার মা বাবা পরিজন আমার পড়াশোনা নিয়ে বিপন্ন বোধ করলেও কখনোই আমার প্রাণ এবং মান নিয়ে বিপন্ন বোধ করেননি বলেই আমার মত ধারণা। আমি জন্মেছি হিন্দুর ঘরে, মিশনারি স্কুলে বড় হয়েছি। সেই স্কুলে আমার পাশে যে বন্ধুটি আমারই সঙ্গে সমান জোরে লর্ডস প্রেয়ার বলতো, তার বাড়িতে ঈদের ভোজ খাওয়া ছিল প্রতি বছরে আমার এক আনন্দের জিনিস। সেই বন্ধুটি যত আমার বাড়িতে লুচি তরকারি খেতে ভালোবাসত, আমি ততটাই ভালোবাসতাম তার বাড়ির হালিম খেতে। আমাদের পরীক্ষার সময় দুই মা দুজনের জন্য দুটো সোয়েটার বুনে ফেলতেন গল্প করতে করতে। এরা সবাই ছিল বন্ধু, এদের সংস্পর্শে আমার বা আমাদের হিন্দুত্ব কোনোদিন ক্ষুণ্ণ হয়নি। কিন্তু আজকের ভারতবর্ষে হিন্দুত্বের ধ্বজায় আমার আমিত্ব বিপন্ন, তাই আজ আমি মুখ খুলেছি। আমার মনে হয় আমাদের সকলেরই এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। শুধু ছেলে মেয়েরা, ছোট ছোট স্টুডেন্টরা প্রতিবাদ করলে হবে না। আমরা আজ যারা এনআরআই বা যারা দেশে আছি, আমরা যারা মা বাবা কাকা কাকি পিসে পিসেমশাই মাসি মেসুমশাই সকলেরই আমাদের তাদের সঙ্গ দেওয়া উচিত। আমরা গণতান্ত্রিক জগতের মানুষ, গণতান্ত্রিক দেশে জন্মেছি, গণতন্ত্রই আমাদের ধ্বজা, হিন্দুত্ব নয়, অন্য কোনো ধর্মও নয়।
আমরা শুনলাম সুতপার কথা, আশা করি ভালো লেগেছে এবং এটাই হওয়া উচিত মানবতার বক্তব্য।
আপনি যার বক্তব্য শোনালেন, ধর্মীয় সম্প্রীতির যেই একটা চিত্র তিনি অতীতের চিত্র তুলে ধরলেন, সেই চিত্রটি আজকে হুমকির মুখে। দীপঙ্কর দা, অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে।
ভার্জিনিয়া রাজ্যের ফেয়ারফ্যাক্সে 2017 সালে প্রতিষ্ঠিত হয়েছে উইগার ভাষায় প্রথম একটি স্কুল। চীনের জিংজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইগার মুসলিমদের বিরুদ্ধে দমননীতির প্রতিবাদে সুরাইয়া কাশরাগি তার নিজস্ব অর্থে এই বিরল প্রয়াস নিয়েছেন। ভয়েস অফ আমেরিকার অ্যানমিন লুয়ের প্রতিবেদনটি শুনুন শেগুফতা নাসরিন কুইন এবং ইজাজ বেন হিউসানের কাছে।
ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে অ্যানা কেয়ার অ্যান্ড এডুকেশনের রবিবার সকাল। শিশুদের কলতানে স্কুলের চত্বর এখন মুখরিত। স্কুলের এসব শিশুরা তাদের মাতাপিতার মাতৃভাষা উইগোর ভাষা শিখতে এখানে ব্যস্ত। এখানে তারা ঐতিহ্যবাহী উইগর নৃত্য শিখে থাকে। রবিবারের অ্যানা কেয়ার অ্যান্ড এডুকেশন শিশু স্কুলটি উইগর ভাষায় যুক্তরাষ্ট্রে স্থাপিত প্রথম একটি স্কুল। সুরেয়া কাশগেরি এই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল। তিনি বলেন,
I have 8 teachers, I have 80 students, but sometimes it's become a 100, some semester, sometimes they go down to the 80.
স্কুলে আমার 8 জন শিক্ষক, ছাত্র সংখ্যা 80 জন, তবে কোনো কোনো সেমেস্টারে ছাত্র সংখ্যা 100 গিয়ে দাঁড়ায়, তবে মাঝে মধ্যে কমে যায়, যেমন 80 বা 70 নেমে আসে, তবে মোটামুটি এই সংখ্যা 100 থেকে 70 থাকে।
সুরেয়া কাশগেরি তার পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন 1999 সালে। তিনি ও তাঁর মেয়ে 2017 সালে তাদের নিজস্ব জমানো টাকা দিয়ে এই স্কুল গড়ে তোলেন। তাদের লক্ষ্য ছিল একটাই, জিজিয়াং প্রদেশে চীনা সরকারের উইগরদের বিরুদ্ধে দমনের পর উইগর খ্রিস্টি ও সভ্যতাকে মাঝিয়ে রাখা। সুরেয়া কাশগেরি বলেন,
দে বার্নিং আর বুকস, টিচিং বুকস, এন্ড দেন ক্লাস, অল দ্য ফ্রম কিন্ডারগার্টেন টু হাই স্কুল, দে নট টিচিং এট অল ইন উইগর ল্যাঙ্গুয়েজ।
চীনা সরকার যে বই আমরা পড়ি তা জ্বালিয়ে দিচ্ছে, কিন্ডারগার্টেন থেকে হাই স্কুল অবধি তারা উইগার ভাষা শেখাচ্ছে না, শুধু চীনা ভাষা পড়ানো হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে তারা এমনকি আমাদের ভাষাও বলতে দিচ্ছে না। এই অবস্থা চরমে গিয়ে দাঁড়িয়েছে, তাই বলা যায় আমরা আমাদের নিজস্ব ভাষা ও কৃষ্টি হারাতে বসেছি।
রবিবারের স্কুলে উইগর ভাষার 3টি স্তরে পড়ানো হয়ে থাকে, যেমন প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শ্রেণীর। টুমারিস আলমাস অ্যাডভান্স কোর্সের একজন শিক্ষিকা, তিনি বলেন,
Because the Chinese Communist Party has cracked down on Uyghurs in our homeland, even our language could hardly survive. The education here becomes very essential to the Uyghur descendants overseas to preserve our culture and language.
আমার দেশে উইগারদের বিরুদ্ধে চীনা কমিউনিস্ট পার্টির দমন অভিযানের কারণে আমাদের ভাষাকে বাঁচানো দুষ্কর হয়ে পড়েছে। বিদেশে আমাদের কৃষ্টি ও ভাষা সংরক্ষণে বিদেশে বসবাসরত উইগারদের জন্য লেখাপড়া অত্যন্ত জরুরি, তাই আমি এখানে পড়াচ্ছি।
উন্নত শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা ভাবে যে ভাষা শেখা ছাড়াও তারা আরও কিছু অবদান রাখতে পারে। অ্যাডভান্স ক্লাসের হামজে কুরবান বলেন,
তুমি যদি তোমার ভাষা শেখো তা তুমি ভুলতে পারবে না এবং তোমার ছেলেমেয়েদেরকে শেখাতে পারবে।
অ্যাডভান্স ক্লাসের ইসমেথ উইগোর বলেন,
I'm also here, there's an Islamic class there, it's here too, and I want to learn about my religion and see how I can become a better person and learn my...
আমি ইসলামিক ক্লাসও নিচ্ছি, আমি আমার ধর্ম সম্পর্কে জানতে ও শিখতে চাই, আমি দেখতে চাই কি করে আরো ভালো মানুষ হওয়া যায়, আমি আমার মায়ের ভাষা ও তার উৎস সম্পর্কে জানতে চাই।
সুরেয়া কাশগেরি আরো বলেন,
Our main culture is Uyghur song and then with the dance. Every family, every culture, every community, the girls know how to play dance.
আমাদের প্রধান কৃষ্টি হচ্ছে আমাদের গান ও এর সঙ্গে নৃত্য। প্রতিটি পরিবার, প্রতিটি কৃষ্টি ও সম্প্রদায়ের মেয়েরা, এমনকি ছেলেরাও গাইতে পারে ও নাচতে পারে।
উইগর মানবাধিকার প্রজেক্ট রিপোর্টে বলা হয়েছে, চীন সরকার উইগর মুসলমানদের প্রতি হুমকি দিয়েছে যে চীনে তাদের পরিবার পরিজনদের জেজিয়াং প্রদেশের শিবিরে পাঠানো হবে। মিস কাশগেরি বলেন, যুক্তরাষ্ট্রে স্কুল খোলার পর তিনি তার পরিবার পরিজনদের সঙ্গে যোগাযোগ হারিয়েছেন। সুরেয়া কাশগেরি বলেন,
I feel I'm scared and then I have some nervous and then I always thinking about that I have very but I think it's whatever.
আমি এখন আতঙ্কিত ও ভীত সন্ত্রস্ত, এসব আমাকে সব সময় ভাবায়, তবে আমি বিশ্বাস করি যা হবার তাই হবে, আমাকে স্কুল চালিয়ে যেতে হবে।
এই যে রিপোর্টটি আপনারা এতক্ষণ শুনলেন তা আসলে গত মাসে রেকর্ড করা হয়েছিল। বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম একজন রাজনীতিক, আইনজীবী এবং এক সময়কার সুপরিচিত অভিনেত্রী। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে তার সাথে কথা বলেছেন সহকর্মী আসানুল হক।
আমার আজকের অতিথির নাম তারানা হালিম, আপনাকে স্বাগত জানাচ্ছি।
থ্যাংক ইউ, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদেরও অভিনন্দন।
আপনি দুটো মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনি তথ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনি ডাক্তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে আবহাওয়া, সেখানে বিরোধী দলের অবস্থানটা খুব জোরদার নয়, সেটা গণতন্ত্রের জন্য কতটা স্বাস্থ্যকর?
আমি মনে করি যে কোনো গণতন্ত্রে একটি শক্তিশালী বিরোধী দল থাকা প্রয়োজন। সেটা বলার সঙ্গে সঙ্গে এটাও বলতে হয় সেই শক্তিটা তাদের নিজেদেরই সেই সক্ষমতাটা অর্জন করতে হবে। যারা যেমন ধরুন আমাদের এখানে, কিন্তু আমরা শক্তিশালী বিরোধী দল বলতে বিএনপিকেই বুঝি। তো আমরা নিশ্চয়ই যারা আওয়ামী লীগ করি বা যারা আওয়ামী লীগ করে তারা নিশ্চয়ই বিএনপিকে শক্তিশালী হবার জন্য আমরা সহায়তা করব না, মানে কনসেন্সে করব না, মানে তাদেরকে আমরা বলবো না যে আপনাদের এইভাবে এগোতে হবে ওইভাবে এগোতে হবে। এটা তাদের নিজেদের দলকে ভালোবেসে তাদের নিজেদেরই করতে হবে। কিন্তু আমার কাছে কেন যেন, আমি আওয়ামী লীগ করে দেখে বলছি না, আমার কাছে মনে হয় দলের প্রতি এবং তাদের নিজের নেত্রীর প্রতি তাদের ভালোবাসার জায়গাটা একটা বিশাল শূন্যতা আছে, তাদের নেতার প্রতিও তাদের ভালোবাসার শূন্যতা আছে। যেমন আমাদের নেত্রী যখন 1/11 যখন তিনি সাবজেলে, যখন মানে কারাগার বলবো না সাবজেলই বলি, সেখানে যখন তাকে বন্দী রাখা হয়েছিল, আমরা কিন্তু একদিনও ঘরে ফেরার কথা চিন্তা করিনি। আমরা মনে করেছিলাম আমরা রাজপথেই থাকবো এবং আমরা ছিলাম। পহেলা বৈশাখও এসেছে, আমরা ওখানেই ওই আপনার ফুটপাতেই বসেছিলাম, কারণ আমাদের মাথার মধ্যে একটাই চিন্তা ছিল আমাদের নেত্রীকে মুক্ত, মানে মুক্ত করার জন্য আমাদের কী কী করা প্রয়োজন, কীভাবে আন্দোলন করতে হবে, কীভাবে স্ট্র্যাটেজিগুলো তৈরি করতে হবে আন্দোলনের। এবং এটার আরেকটাও কারণ আছে যে আমাদের সামনে একজন বঙ্গবন্ধু আছেন, এটা কিন্তু আমার মনে হয় অন্য কোনো দলের সামনে যেহেতু নেই, তাদের ড্রাইভিং ফোর্সটা কী হবে। আমরা যখন চিন্তা করি যে মাননীয় প্রধানমন্ত্রী, তার আগে চিন্তা করি বঙ্গবন্ধুর কন্যা। তো আমাদের যে ভালোবাসা বঙ্গবন্ধুর কন্যার জন্য, আমি প্রধানমন্ত্রী হিসেবে চিন্তা নাই করি বা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে চিন্তা নাই করি, বঙ্গবন্ধুর কন্যাকে কারাগারে রেখে আমরা বাসায় বসে ভাত খাবো, স্বাভাবিক জীবন যাপন করব, এটা আমাদের কাছে অসম্ভব ছিল। সো আমার কাছে মনে হয় যে বিএনপিকে শক্তিশালী করার জন্য বিএনপি নিজেরই প্রচেষ্টার অভাব রয়েছে। তাদের নিজের দলকে ভালোবাসার, নিজের এক কোনো কোন নেতাকে তারা ভালোবাসবেন সেরকম নেতৃত্ব তৈরি করার সেই জায়গাগুলোতেও তাদের একটুখানি দৃষ্টি দেওয়া প্রয়োজন ছিল। এবং আমার মনে হয় যে এই কমিটমেন্টটা নেই বলেই সম্ভবত তারা যে আন্দোলনগুলো বারবার ঘোষণা করেন সেই আন্দোলনগুলো তারা সফল করতে পারেন না। আরেকটা হচ্ছে যে যখন অগ্নি সন্ত্রাসের সময় তাদের আন্দোলনের এমন সহিংস রূপ মানুষ দেখেছে, আন্দোলন নানা রকম হতে পারে, এই জন্য আপনি নির্বিচারে বোমা ফেলবেন, নির্বিচারে আপনি পেট্রোল বোমা ফেলবেন, মানুষ হত্যা করবেন, এটা তো রাজনীতির অংশ হতে পারে না। আমাদের এখনকার প্রজন্ম অনেক সচেতন, তারা সুন্দর সুষ্ঠু একটি রাজনীতি দেখতে চায়, পরিচ্ছন্ন রাজনীতি। আমার মনে হয় যে সেই জায়গাটিতেও তাদের কাজ করার যথেষ্ট অবকাশ রয়েছে আমার মনে হয়। এখন অবশ্যই তাদের নেতারাই সিদ্ধান্ত নেবেন যে তারা কিভাবে এগোবেন, কিন্তু আমরা এতদিনে হলে আমাদের নেত্রীকে মুক্ত করে আনতে পারতাম। তাদের নেত্রী কিন্তু একটি আদালতের রায়ে তার তিনি কারাভোগ করেছেন, তো সেই জায়গাটাতে আপনি আদালতের কন্টেম্পট অফ কোর্ট এই বিষয়গুলোও মাথায় রাখা প্রয়োজন। কাজেই দুটোর একটা আমার মনে হয় একটা ভিন্নতা রয়েছে, একটা হচ্ছে প্রমাণিত একটি মামলায় কারাভোগ করা, আর আরেকটি হচ্ছে যে একেবারে অন্যায়ভাবে কাউকে কারা অভ্যন্তরে নিক্ষেপ করা, যেটি আমাদের নেত্রীকে করা হয়েছিল যখন আমরা রাজপথে ছিলাম। ওই বিষয়টি তাদের মধ্যে কাজ করেছে কি না সেটা আমি বলতে পারছি না।
আজকের দিনে রাজনীতিকদের মধ্যে মূল্যবোধ সততার কি একটা সংকট কোথাও লক্ষ্য করা যায়?
হ্যাঁ, পুরো সিস্টেমের মধ্যে আমার কাছে মনে হয়েছে, অনেকবারই মনে হয়েছে যে মূল্যবোধ এবং সততার একটা শূন্যতার একটা তৈরি হচ্ছে। এবং এটা আমি এই কারণে বলছি না, কারণ আমার কাছে মনে হয়েছে যে যারা খুব সৎ, যারা আউটস্পোকেন, যারা নীতি এবং আদর্শে অটল, তারা সংখ্যা মানে সংখ্যায় কমে গেলে আরেকটা পাশ ভারী হয়ে যায়। এটা রাজনীতি থেকে শুধু বলছি না, আপনি ধরেন একটা পিয়ন থেকে নিয়ে শুরু করেন, আজকাল কি মানুষ আপনাকে একটু লিফ্টে একটু চাপ দিয়ে একটা সালাম দিয়ে প্রথমে হাতটা বাড়িয়ে দেবে। আমি মনে করি এটা তোমার কাজ, তোমাকে সরকার এটার জন্য টাকা দিচ্ছে, তুমি কেন টাকা চাইছো? আবার দেখেন অনেক সময় হয় যে একটা স্কুটারওয়ালা কারো টাকা ভর্তি ব্যাগ পেলো, সে ফেরত দিল, এটা কিন্তু আমরা পেপারে খুব হাইলাইট করি, একজন সৎ মানুষ নো, ওইটাই নর্মাল। আপনি কারো টাকা পেয়ে তাকে ফেরত দিবেন, এটাই নর্মাল, আমি তাকে মহিমান্বিত করবো কেন? সে যদি টাকাটা চুরি করে আমি বলবো যে সে চোর। তো এই যে আমাদের কিন্তু এক ধরনের শিফট হয়েছে আপনার ভাবনা চিন্তার মধ্যেও, আমরা মনে করি সততা একটা বিশাল জিনিস, এটাকে মানে যেমন আমাকে অনেকে পরিহাস করে বলেন অসুস্থ রকমের সৎ, তো আমার কাছে তো এটা দারুণ সুস্থতা। আমি তো এটাকে আমি বলি যে মানুষ ইবাদত করে, মানুষ নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার কাছে এটা আমার ইবাদতের একটা অংশ। তো আমি সেই সততাটার জন্য যদি কেউ আমাকে বলে অসুস্থ রকমের সৎ, তাহলে আমার আপত্তি আছে। তো এই জিনিসগুলো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে থেকে বার করতে হলে, আপনি দেখেন বঙ্গবন্ধু তিনি লাস্টে যে ভাষণ দিয়েছিলেন, লাস্টে তিনটি ভাষণ শুধু শুনবেন, যে পাকিস্তান সব নিয়ে গেছে, কিছু চোর রেখে গেছে, বঙ্গবন্ধুর কথা। উনি এটাও বলেছেন যে আমি এই চোর দেখতে দেখতে আমার দেয়ালে পিঠ থেকে গেছে, মানে আমি তো আমার নেতা তো বঙ্গবন্ধু, আমি তো তাকে দেখে বিমোহিত, আমি তার বক্তব্য শুনে আমি মনে হয় যে আমার যদি কোনো শর্ট থাকতো তাহলে এটা এই শর্টটাই, মানে ওনার কথাগুলোতেই তো আমরা ইন্সপায়ার্ড। আমাদের রাজনীতিতে আমরা কত ছোট অল্প বয়সে এসেছি বুঝতেই পারছেন, ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে থাকতে তখন আমাদের ধ্যান জ্ঞান সব কিছু হলো বঙ্গবন্ধু, পরে এখন যখন তার প্রত্যেকটা বক্তব্য শুনি তখন মনে হয় যে আমরা যারা রাজনীতি করি আমরা কিচ্ছু দরকার নেই, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং তার বক্তৃতাগুলো যদি একটি শুনি। এটার জন্য তাকেও নিশ্চয়ই অনেকে পরিহাস করেছেন, যেমন তিনি যখন সংসদে দাঁড়িয়ে বলেছেন আমার কম্বল কোথায়, তখন সবাই বলেছে আরে দেখো ওনার কম্বল নিয়ে উনি চিন্তা করছেন, নো, হি ওয়াজ টকিং এগেনস্ট করাপশন। তিনি মিন করছিলেন যে তখনকার সময় 6 কোটি বাঙালির প্রত্যেকের জন্য একটা কম্বল আসার কথা, তার মানে রাষ্ট্রপ্রধান হিসেবে তারও একটি কম্বল পাওয়ার কথা, তার মানে কম্বল বিতরণে অনিয়ম হয়েছে, আমি এটাকে এভাবেই ইন্টারপ্রেট করব। তো আমি বলছি যে আমাদের এই ধরনের নিজের এবং বঙ্গবন্ধু তিনটে জিনিস বলেছেন, একটা বলেছেন যে আত্মসমালোচনা করো, আত্মসংযম করো, আত্মশুদ্ধি করো। আমরা কি কেউ কখনো মনে করি আমরা ভুল করেছি? আমরা কেউ কখনো ভুল স্বীকারই করি না, আমরা সংশোধিত হব কি করে, আমার তো ভুলই নেই। তো আমাদের প্রথম স্বীকার করতে হবে প্রত্যেক মানুষের ভুল আছে, প্রত্যেকের, রাজনীতিবিদ বলুন, শিক্ষক বলুন, পেশাজীবী বলুন, সাধারণ মা বলুন, বাবা বলুন, সন্তান বলুন, সবারই কিছু না কিছু ভুল আছে। আমরা প্রথমে ভুলগুলো স্বীকার করব, তারপরে আমরা ভুলগুলোর জায়গাগুলোকে সংশোধন করব, তারপরে আমরা শিখবো যে হ্যাঁ এবার আমাদের আত্মসম্বরণ করতে হবে যেন আমরা আগের ভুল আর না করি। মানে আমি জিনিসগুলোকে এইভাবে দেখি।
তারানা হালিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য।
বাদ ভয়েস অফ আমেরিকার যারা দর্শক শ্রোতা আছেন সকলকে।
এবার শুরু হচ্ছে ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান নিউজ ওয়ার্ডস।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই আয়োজন নিউজ ওয়ার্ডসে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিসা আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, তুমি তো জানোই যে এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং লক্ষ্য কি কি।
হ্যাঁ, এই যে আমাদের ধারাবাহিক অনুষ্ঠানটির নাম নিউজ ওয়ার্ডস, তাতেই হয়তোবা আমাদের দর্শক শ্রোতারা বুঝতে পারছেন যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাধারণত সংবাদ পাঠক বা সংবাদ লেখকদের উদ্দেশ্যে কিছু শব্দ তাদেরকে পরিচিত করাই। আর আরও নির্দিষ্ট করে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি আমেরিকান কিছু ইংরেজি শব্দের সাথে পরিচিত করানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য।
আর এই ধরনের শব্দ সংবাদ পাঠে কিংবা সংবাদ লেখায় ব্যবহার করা হয়।
হ্যাঁ, তাহলে আমাদের আজকের অনুষ্ঠানে নিউজ ওয়ার্ডটি কি হবে?
আজকের নিউজ ওয়ার্ড হচ্ছে ক্রিটিক্যাল।
ক্রিটিক্যাল এই শব্দটি কিন্তু আমি শুনেছি, তবে এর আসল অর্থটা কি হবে তা আমার জানা নেই।
আসলে ক্রিটিক্যাল শব্দটার অনেকগুলো মানে আছে, সেই ব্যাখ্যায় আমরা সাবরিনা একটু পরেই যাব।
আচ্ছা,
তার আগে শোনো একটি পুরনো খবরের এই অংশটুকু।
To this report about the Ebola virus in Africa.
The speaker is American Ambassador Linda Thomas Greenfield. She is talking about two African leaders who could not come to Washington for talks.
Sabrina, বলো তো এখানে কি বলা হচ্ছে?
হ্যাঁ, এখানে তো বলা হচ্ছে, এই খবরটিতে বলা হচ্ছিল যে প্রথমেই তারা বলছিল যে আফ্রিকায় ইবোলা ভাইরাস সম্পর্কে এই প্রতিবেদনটি শুনুন।
হ্যাঁ, একদম ঠিক হয়েছে।
কিন্তু এই যে ইবোলা এবং ভাইরাস, এই দুটি শব্দের বাংলা কিন্তু আমি করিনি।
আচ্ছা, করনি সেটা খেয়াল করেছি, কিন্তু ইবোলা হচ্ছে একটি রোগের নাম, একটি অসুখের নাম, এর কোনো বাংলা প্রতিশব্দ নেই, অন্তত এ পর্যন্ত কোনো বাংলা প্রতিশব্দ করা হয়নি। আর ভাইরাসের বাংলা হচ্ছে সংক্রামক বা সংক্রামক ব্যাধি, মানে ইবোলা হচ্ছে এক ধরনের সংক্রামক রোগ।
আচ্ছা, হ্যাঁ, এবার বুঝতে পেরেছি।
তাহলে পরের বাক্যটা কি হবে?
হ্যাঁ, পরের বাক্যতে বলছে যে বক্তা হচ্ছেন আমেরিকান অ্যাম্বাসাডর লিন্ডা থমাস গ্রিনফিল্ড।
হ্যাঁ, ঠিক বলেছো। তো অ্যাম্বাসাডরের বাংলা কি হবে বলতো?
ও, সেটা তো ঠিক মনে পড়ছে না।
অ্যাম্বাসাডর বাংলা খুব একটা পরিচিত শব্দ, রাষ্ট্রদূত।
ও হ্যাঁ, তাই তো।
আর এই রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড কি নিয়ে কথা বলছেন সে সম্পর্কে এখানে কি বলা হচ্ছে?
হ্যাঁ, তিনি বলছিলেন, তিনি দুজন আফ্রিকান নেতা সম্পর্কে বলছিলেন যারা আলোচনার জন্য ওয়াশিংটনে আসতে পারেনি।
বাহ, তোমার এই অনুবাদটাও একদম ঠিক হয়েছে। এবার তাহলে রাষ্ট্রদূতের কণ্ঠেই শোনা যাক তিনি কি বলছেন।
We understand what they're doing and why they had to make the tough decision not to come to Washington but to stay at home and address this critical problem.
তাহলে সাবরিনা, রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ডের এই বক্তব্যে কি বুঝলে?
হ্যাঁ, তিনি বলছিলেন, রাষ্ট্রদূত গ্রিনফিল্ড বলছিলেন, আমরা জানি তারা কি করছেন এবং কেন তারা ওয়াশিংটনে না আসার টাফ ডিসিশন নিলেন, বরঞ্চ তারা বাসায় বসে এই ক্রিটিক্যাল সমস্যাকে ঠিকানা নির্ণয় করছেন।
সাবরিনা, তোমার অনুবাদটা ঠিক হয়েছে বলবো, কিন্তু বেশ খানিকটা এলোমেলো হয়ে গেছে।
হ্যাঁ, বুঝতে পারছি। সেই টাফ এবং ডিসিশন, তাছাড়া ওই যে ক্রিটিক্যাল, এই শব্দগুলোর অর্থ তো বুঝতে পারছি না।
হ্যাঁ, টাফ মানে হচ্ছে কঠিন বা কঠোর, আর ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত।
হ্যাঁ, এখন বুঝেছি। তবে আমরা তো প্রায় ডিসিশন শব্দটা ব্যবহার করি না, আর সেজন্যই সিদ্ধান্ত শব্দটা তেমন মনে পড়ছিল না।
হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো, কারণ আমরা বাংলা ভাষা ব্যবহার করার সময় অনেক সময় আমরা কিছু কিছু ইংরেজি শব্দ তো অবশ্যই ব্যবহার করি, কিন্তু ওই যে হোম শব্দের বাংলা তুমি বললে বাসা, সেটাও কিন্তু ঠিক হয়নি।
কেন? হোম মানে তো বাসা।
হ্যাঁ, হোমের একটা মানে, প্রধান মানেই বলতে পারো বাসা, কিন্তু এখানে যে অর্থে হোম শব্দটা ব্যবহার করা হয়েছে সেটার অর্থ হচ্ছে নিজের দেশ বা স্বদেশ।
ও আচ্ছা।
তাছাড়া আরেকটা শব্দের অনুবাদও কিন্তু ভুল হয়েছে সাবরিনা।
কোনটা?
অ্যাড্রেস শব্দের বাংলা তুমি করেছো ঠিকানা।
কিন্তু অ্যাড্রেস মানে তো ঠিকানা।
সাবরিনা, আসলে কি জানো, একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারে, আর অ্যাড্রেস হচ্ছে তেমনি একটা শব্দ। এর প্রচলিত অর্থ ঠিকানা, সেটা সাবরিনা ঠিকই বলেছে। অ্যাড্রেসের আরেকটা অর্থ হচ্ছে ভাষণ দেয়া, বক্তৃতা দেয়া, কিন্তু এখানে এ দুটি অর্থের কোনোটাই কিন্তু প্রযোজ্য নয়।
তাহলে
এখানে অ্যাড্রেস মানে হচ্ছে কোনো কিছুতে ব্যাপৃত হওয়া, সংযুক্ত হওয়া, লিপ্ত হওয়া বা অনেক ক্ষেত্রে মোকাবিলা করা।
আচ্ছা, এবার বুঝতে পারছি আমার ভুলগুলো কোথায় হয়েছিল।
তাহলে এখন ওই পুরো বাক্যটা আরেকবার বলো তো।
তবে আপনি তো ক্রিটিক্যাল শব্দের বাংলা বললেন না।
হ্যাঁ, এটা ঠিক বলেছো, এখনো আমি ক্রিটিক্যাল শব্দের বাংলা বলিনি। এবার তাহলে প্রথমেই শোনা যাক ক্রিটিক্যাল শব্দের ব্যাখ্যা।
The word critical has several different meanings.
In our story, critical means very serious or important. Critical can also mean a turning point for something. For example, a battle could be a critical point in a war when one side takes the lead.
তাহলে সাবরিনা, এবার বলো তো ক্রিটিক্যাল শব্দ সম্পর্কে তুমি কতটুকু কি বুঝলে?
হ্যাঁ, এখানে বলছে যে ওই শব্দের বিভিন্ন রকমের অর্থ আছে, মানে যে কথাটা আপনি শুরুতে বলেছিলেন।
তারপর তারপর কি বলছে?
হ্যাঁ, তারপর বলছে যে এই খবরে ক্রিটিক্যালের অর্থ হচ্ছে গুরুতর বা গুরুত্বপূর্ণ।
বাহ, একদম ঠিক বলেছো। এই যেমন ধরো ক্রিটিক্যালি ইল, এর বাংলা হতে পারে গুরুতর অসুস্থ।
হ্যাঁ, এরকম বাক্য তো আমরা প্রায় শুনি।
ক্রিটিক্যালের আরেকটা মানে বলছে এখানে, সেটা কি বলতো?
হ্যাঁ, তারা বলছিল টার্নিং পয়েন্ট, কিন্তু সেটা তো আমি ঠিক বুঝতে পারছি না।
আচ্ছা, এই টার্নিং পয়েন্টের মানেটা হচ্ছে সন্ধিস্থল বা সংকটময় মুহূর্ত। এবং এখানে বলছে যেমন ধরো উদাহরণস্বরূপ, আ ব্যাটল কুড বি আ ক্রিটিক্যাল পয়েন্ট ইন ওয়ার, মানেটা বুঝতে পারছো?
মানে এর অর্থ হচ্ছে যুদ্ধের সন্ধিস্থল হতে পারে লড়াই।
হ্যাঁ, বুঝতেই পারছেন এবার অনুষ্ঠান থেকে ওঠার পালা, যেহেতু সাবরিনা সবকিছুই বুঝে গেছে মোটামুটি।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েবপেজের ঠিকানা voabangla.com, আর আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
তাহলে আজকের মতো এই অনুষ্ঠান থেকে ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি একরাশ শুভকামনা।
আপনারা বিশ্ব সংবাদে শুনেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে নাসরিন হুদা বিথি।
বিশ্বজুড়ে করোনা ভাইরাস এখন একটি আতঙ্কের নাম, সেই কথা মাথায় রেখেই বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান অনেকটাই পুনর্বিন্যাস করা হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন,
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা স্থির করেছি, জাতীয় কমিটি ঠিক করেছে, আমরা প্রোগ্রামগুলো করব, আমরা ভিডিও ইলেকট্রনিক মিডিয়া এইগুলোর মাধ্যমে এই প্রচারণাটা চালাব। প্রোগ্রামের আমরা ডিটেইল ওয়ার্কআউট হয়েছে, ওই 17 তারিখেই হবে। আর আমরা যেগুলো প্রোগ্রাম নর্মালি করে থাকি, 17 তারিখে আমরা বঙ্গবন্ধুর মাজারে গিয়ে আমরা পুষ্পমাল্য দেই, আমরা টুঙ্গিপাড়া, আমরা এগুলো আমাদের নিয়ম মাফিক করব। আমরা মিলাদ করি, দোয়া করি, রক্তদান করি, এই সব আমাদের এগুলো থাকবে। শুধু ঢাকায় যে বিরাট একটা অনুষ্ঠান আমরা করার কথা ছিল, যেহেতু লক্ষাধিক লোক থাকবে, সেইটা আমরা আপাতত এইটা বাদ দেওয়া হয়েছে এবং ভিন্নভাবে আমরা করছি, তো এইটাই আমরা করছি। তাছাড়া আমাদের অন্য কয়েকটি প্রোগ্রাম ছিল এই মার্চ মাসে, যেমন 19 তারিখে আমরা শিশু, 22-23 তারিখে পার্লামেন্টারি স্পেশাল সেশন, 26 তারিখে আমাদের আপনার স্বাধীনতা দিবস, আর পরবর্তীতে যেহেতু এটা গেস্ট আসার কথা ছিল সেই জন্য আমরা 27 তারিখে একটা স্পেশাল আপনার আয়োজন করেছিলাম মিসেস সোনিয়া গান্ধীর জন্যে, তো সেগুলো আমরা আপাতত স্থগিত করেছি। বিদেশি যারা আসার কথা ছিল তাদের আমরা মোটামুটিভাবে ডিসকারেজ করছি এই মুহূর্তে, যে তারা যাতে, কারণ ঝুঁকির মধ্যে আসবেন কিনা ইট ইজ আপ টু দেম।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসের খবর পাওয়ার সাথে সাথে আমরা 4টি দেশের অন অ্যারাইভাল ভিসা সাসপেন্ড করি।
আমরা 4টি দেশের আপনার চায়না, ইতালি, ইরান এবং সাউথ কোরিয়া, সেই সমস্ত নাগরিকদের এখানে অন অ্যারাইভাল ভিসা আমরা সাথে সাথে সাসপেন্ড করি।
নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ মঙ্গলবার চীনের ইউহান শহর পরিদর্শনে যান।
ওই শহর থেকেই প্রথম করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল এবং তারপর থেকে নিয়ে এ পর্যন্ত এই প্রথম শি জিনপিং শহরটি সফরে গেলেন। সফরকালে তাঁর চিকিৎসাকর্মীদের সঙ্গে এবং রোগাক্রান্তদের সঙ্গে কথাবার্তা বলার কথা ছিল বলে চীনের রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যমের প্রচারিত খবরাখবরে উল্লেখ করা হয়। ইতিমধ্যে আজ মঙ্গলবার শহরটিতে নতুন করে আরও 19 ব্যক্তির করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর মিলেছে। ইতিমধ্যে চীনে সংক্রমিতদের প্রায় 70% আরোগ্য লাভ করেছেন বলে বলা হচ্ছে। ইটালিতে 9,000 লোকের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে, ওখানে মৃত্যু হয়েছে প্রায় 460 জনের। ইরানে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে আরও 54 ব্যক্তির, এ নিয়ে ওখানে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এ পর্যন্ত 291। বেজিংয়ের অ্যামচ্যাম আমেরিকান চেম্বার অফ কমার্স সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গিয়েছে, গেল বছর চীনে আমেরিকান ব্যবসা বাণিজ্য বেশ কিছুটা সংকটের মধ্যে দিয়ে গিয়েছে। রেকর্ড মাত্রায় রাজস্ব হ্রাস পেয়েছে, লভ্যাংশ কমেছে। এই হিসেব পরিসংখ্যান সন্নিবেশিত হয় গেল বছরের শেষের দিকে। জানুয়ারি প্রথম পর্যায়ের হিসেব বা করোনা ভাইরাস পরবর্তী সংখ্যা এতে সন্নিবেশিত হয়নি। জাপান সরকারের কর্মকর্তারা অলিম্পিক মন্ত্রীসহ প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, 2020 অলিম্পিক ক্রীড়ানুষ্ঠান করোনা ভাইরাসের প্রকোপ সত্ত্বেও যথারীতি অনুষ্ঠিত হবে। জাপান এই অলিম্পিককে 2011 পারমাণবিক বিপর্যয় এবং সুনামি আঘাতের স্মরণে রিকভারি অলিম্পিক্স অ্যান্ড প্যারালিম্পিক্স রূপে চিহ্নিত করেছে। ভারতে আজ মঙ্গলবার রং ছিটিয়ে পানি ছড়িয়ে বসন্তকালীন হোলি উৎসব উদযাপিত হল, তবে এবছরের উৎসব আগের মতো অত হৈ হুল্লোড় করে উৎসব মুখর পরিবেশে পালন করা যায়নি। করোনা ভাইরাসের আশঙ্কার মাঝে এ উৎসব কিছুটা যেন স্তিমিতভাবেই পালিত হলো এবার। উত্তর ভারতে বেশিরভাগ অংশেই হোলি উদযাপিত হয়েছে বেশ মুখর পরিবেশেই, তবে রাজধানী নতুন দিল্লিতে অনেকটাই ওই কোভিড-19 সংক্রমণ সারা দেশে 47 সংখ্যায় গিয়ে পৌঁছানোর বেশ কিছুটা ধিমে তালি পালিত হতে দেখা যায়। বসন্তের আগমনে এ হোলি উৎসব রঙের উৎসব প্রতিবছরই ভারতে, নেপালে এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও খুব উৎসাহ উদ্দীপনার মাঝেই পালিত হয়ে থাকে। এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় লিখেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রকাশ্যে জনসমক্ষে হোলি উৎসবে অংশ তিনি নিচ্ছেন না। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলে যে একটি হোটেল ভবন করোনা ভাইরাস আক্রান্তদের কোয়ারেন্টিন আবাস রূপে ব্যবহার করা হচ্ছিল সেটি ধসে পড়ায় যারা মারা গেলেন সে তাঁদের সংখ্যা এখন দ্বিগুণ বেড়ে হয়েছে 20। কুয়ানশু শহরে ওই 7-তলা হোটেল ভবনটিতে কম হলো 71 জন অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে কম হলো 61 জনকে উদ্ধার করা গিয়েছে, 10 ব্যক্তি এখনও লাপাত্তা রয়েছেন বলে মনে করা হচ্ছে। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, প্রস্তাবিত সাংবিধানিক যে সংশোধনীর আওতায় তাঁকে আর এক মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ দেওয়া যেতে পারে বলে বলা হচ্ছে। সে প্রস্তাবের সঙ্গে তিনি সহমত পোষণ করেন, তবে এটা তখনই বলবৎ হবে যদি কিনা সাংবিধানিক আদালত এটাতে অনুমোদন দেয়। বর্তমান ব্যবস্থায় কোনো প্রেসিডেন্ট 6 বছর মেয়াদ পরপর দুবারই প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করতে পারবেন। পুতিনের বয়স এখন 67, তাঁর দ্বিতীয় মেয়াদ শেষ হবার কথা 2024। বাংলাদেশের দেশটির একটি উচ্চ আদালত জয় বাংলাকে দেশটির জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেছে। ভারতের রাজ্য মিজোরাম করোনা আতঙ্কে বাংলাদেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি করোনা ভাইরাসের কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান 2 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণার দাবি জানিয়েছে এবং করোনা ভাইরাসের আতঙ্কে ইরানে আটকে পড়া 58 জন ভারতীয় তীর্থযাত্রীকে দেশে ফিরিয়ে নিয়েছে ভারত।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রচারে তত্ত্বাবধানে ছিলেন সঞ্জানা ফিরোজ, প্রকৌশলী ছিলেন ভাস্কো ভালারেজ। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আজ আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি এবং আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.